السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل، إن الله نعم ما يعظكم به، إن الله كان سميعا بصيرا. صدق الله العلي العظيم. সম্মানিত দর্শক মণ্ডলী, সুধী মণ্ডলী, দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আজকে মাহে রমাদানের পঞ্চম দিন, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা পবিত্র কোরআনের একটি পারা তেলাওয়াত শুনেছি। যেই আয়াতটি, যেই পারাটি পাঠ করা হয়েছে, এটি হলো পঞ্চম পারা। পঞ্চম পারা পুরোটাই হলো সূরাতুন নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে শুরু থেকে শেষ পর্যন্ত অগণিত অসংখ্য বিধানাবলী বর্ণনা করেছেন। মহরের বিধান, এরপরে অজুর বিধান, মদ্য সম্পর্কে আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন, স্বামী স্ত্রীর মাঝে যদি মনোমালিন্য সৃষ্টি হয় সেটিকে কিভাবে নিরসন করা যাবে, আমানত এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে, এবং আল্লাহ আল্লাহর রসুল এবং নেককার শাসকবর্গের আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে নির্দেশ দান করেছেন। সালাম দেওয়ার পদ্ধতি, সালামের উত্তরের পদ্ধতি অর্থাৎ সামাজিকতাও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে যুদ্ধকালীন পন্থার নামাজের বিধান আল্লাহ পাক এখানে শিখিয়েছেন। নামাজে ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে মুসাফির কিভাবে নামাজ পড়বে, মুসাফিরের নামাজের পন্থা কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তওবা করার জন্য আহ্বান করেছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরুর রাহিমা। আর সূরার শেষ অংশে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ক্যারেক্টারিস্টিক, মুনাফিকদের স্বভাব চরিত্র এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। তো আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দুটি নির্দেশ দান করেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই দুটি নির্দেশ এমন একটি দুটি নির্দেশ যার উপর বিশ্ব শান্তি এবং শৃঙ্খলা পুরাটাই হলো নির্ভরশীল। আজকে পৃথিবী যেন একটি আগ্নেয়গিরি, পৃথিবীর কোথাও যেন আজকে সুখ এবং শান্তি নেই। শান্তি নেই যেমন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পররাষ্ট্রনীতিতেও কোনো শান্তি নেই আজকে। ধনীরা এবং শক্তিধররা আজকে হায়েনার মতো দরিদ্রদের উপর আক্রমণ করে বসে। দরিদ্রদের যেন এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকারই নেই। ক্ষমতাহীনদের যেন এই পৃথিবীতে একটু মাথা গুজাবার কোন অধিকার তাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বিশ্ব শান্তির দুটি মূলনীতি বর্ণনা করেছেন। বিশ্ববাসী যখন এই দুটি মূলনীতিকে ফলো করবে, তখনই কেবলমাত্র পৃথিবীতে শান্তি আসতে পারে, তখনই পৃথিবীতে কেবলমাত্র শৃঙ্খলা আসতে পারে, সুখ আসতে পারে, যেমনটি এসেছিল পূর্বের যুগে, যেমনটি এসেছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ শাসনামলে। এ ধরনের শান্তিময় জীবন আবার মানুষ ফিরে পেতে পারে যদি এই দুটি জিনিসকে ফলো করে। এ দুটির মাঝে একটি হল আমানত। আমানত অর্থাৎ মানুষের হক, বান্দার হক, ধর্মের হক, আল্লাহর হক। এই হকদারের হক যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, পাওনাদারের পাওনা খুশি মনে বুঝিয়ে দেওয়া, এটিকে বলা হয় আমানত। আর আমানতের অপোজিট যেটি আছে সেটিকে বলা হয় হলো খেয়ানত। আমানত হলো মোমেন বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী। মোমেন হলেন তারাই যারা নিজেদের আমানতকে রক্ষা করবেন, নিজেদের অঙ্গীকারকে ভঙ্গ করবেন না, অঙ্গীকারকে পূর্ণ করবেন। এর অপোজিট হল খেয়ানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানতকে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের অবজ্ঞা করে তোমরা খেয়ানত করো না। তোমাদের কাছে যে আমানত রাখা হয় সেই আমানতের তোমরা খেয়ানত করো না। খেয়ানত করা, এটা হলো মুনাফিকদের চরিত্র। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকদের বড় বড় তিনটা আলামত লক্ষণ আছে। ইদা হাদাসা কাযিব, মুনাফিকরা যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়া ইদা তুমিনা খানা, আর তার কাছে যখন কোন ট্রাস্ট আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন মুনাফিকরা মানুষের সঙ্গে প্রমিস করবে, ওয়াদা করবে, তখন সেই ওয়াদা রক্ষা করবে না, তারা ওয়াদা ভঙ্গ করবে। এই আমানত জিনিসটাকে আমরা অনেক হালকা করে নিয়েছি, কিন্তু বিশ্ব শান্তি, সামাজিক শান্তি, ফ্যামিলি শান্তি, ব্যক্তি শান্তি, এটি সব কিছু নির্ভরশীল এই আমানত এবং ইনসাফের উপর। ইমাম তিরমিজি আবু দাউদ একটি হাদিস বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাম বলেন, আদ্দিল আমানা ইলা মান ইতুমিনাক ওয়ালা তাখুন মান খানাক। পাওনাদারের পাওনা তোমরা বুঝিয়ে দাও, হকদারের হক বুঝিয়ে দাও, আর তোমরা অন্যের খেয়ানত করো না। নবী আলাইহি সালাতু ওয়াসালাম একটি হাদিসে আসছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বাজ্জার সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। كنا جلوسا مع النبي صلى الله عليه وسلم فطلع علينا رجل من اهل العاليه তিনি বলেন, আমরা হুজুরের সঙ্গে বসেছিলাম, ইত্তবশরে একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। তিনি এসে হুজুরকে বললেন, فقال يا رسول اخبرني باشد شيء في هذا الدين والينه يا رسول الله। এই ধর্মের মাঝে সবচেয়ে সহজতর একটি আমল কোনটি সেটি আমাকে শিখিয়ে দিন, আর সবচেয়ে কঠিন আমল কোনটি, যার হিসাব কঠিন হবে, সেই আমলটিও আমাকে শিখিয়ে দিন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, এই দিন ইসলামের মাঝে সবচেয়ে সহজতর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, তথা আল্লাহর উপর বিশ্বাসী হয়ে যাওয়া। وأشده يا أخ العالية الأمانة, আর সবচেয়ে কঠিন বিষয় হলো কিয়ামতের দিন যেই সম্পর্কে পুঙ্খানু জিজ্ঞেস করা হবে সেটি হলো আমানত। এরপরে হুজুর বলেন, লা দীন লিমান লা আমানাত লাহু, যার আমানত নাই তার দিন ধর্মে কোনো অংশ নেই। এই আয়াতটি একটি চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল। উসমান বিন আবি তালহা একজন সাহাবি ছিলেন। উসমান বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল্লাহিল হারাম তথা কাবা শরীফের চাবি সংরক্ষিত ছিল। প্রত্যহ সোমবার এবং বৃহস্পতিবার আসরের নামাজের সময় কাবা শরীফকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো, খোলা হতো। একদিন নবী আলাইহি সালাতু ওয়াসালাম উপস্থিত হয়ে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। ওসমান বিন আবি তালহা তাকে তো অনুমতি দিলেনই না, বরং হল ওসমান বিন আবি তালহা তখনও ইসলাম গ্রহণ করেননি, সেই জন্য অনুমতি তো দিলেনই না, বরং হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কটু কথা গালমন্দ শুরু করে দিলেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার গালের প্রত্যুত্তর কোন গালাগালি না করে তিনি শুধু এতটুকু বললেন, ওসমান, সেই দিন বেশি দূর নয় যেদিন এই বাইতুল্লাহর চাবি আমার হাতে হস্তগত হবে, সেদিন তোমার কি অবস্থা হবে, তোমার কাছ থেকে আমি চাবি নিয়ে নেব। তখন ওসমান বিন আবু তালহা বললেন যে সেদিন যদি সত্যই এসে যায় তবে কুরাইশরা সেদিন অপমানিত অপদস্থ হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বললেন, না, তুমি ভুল বলেছো, সেদিন কুরাইশটা অপদস্থ হবে না, বরং কুরাইশটা সেদিন সম্মানিত হবে, আসল ইজ্জত তাদের ফিরে আসবে, তাদের মাঝে ইনসাফ ফিরে আসবে। এরপরে সে নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে প্রবেশ করতে না দিয়েই কাবা শরীফের ভিতরে প্রবেশ করল। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বিমর্ষ হৃদয় নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এলেন। এরপরে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা তো সত্যিই ঘটে, এই এই ঘটনা একদিন ঘটবে। তো মনে মনে তিনি ইসলাম গ্রহণ করার জন্য এক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার অবিশ্বাসীরা এটা টের পেয়ে তাকে শাসিয়ে দিল। এরপরে তিনি নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করলেন। অল্পদিনের ব্যবধানে অষ্টম হিজরিতে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন 10,000 সোলজার নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ওসমানের কাছ থেকে চাবি নিয়ে নিলেন। কাবা শরীফের ভিতর 300টির ঊর্ধ্বে মূর্তি ছিল, এই মূর্তিগুলোকে কাবা শরীফ থেকে বের করে সেগুলো ভেঙে চুরমার করে দিয়ে কাবা শরীফকে শিরক মুক্ত করা হলো। মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল আর কিছু মূর্তি ভাঙাও হয়েছে। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম কাবা শরীফে প্রবেশ করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে যখন তিনি বেরিয়ে এসেছেন, ওসমান বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে বললেন, আসো, এই নাও তোমার আমানত তোমার হাতে বুঝিয়ে দিলাম। আমরা মুসলমান, আমরা অপরের আমানতকে নষ্ট করি না, আমরা অপরের আমানত আমরা বুঝিয়ে দেই। এই তখন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেছিলেন, খুদুহা খালিদা তালিয়া এই চাবি নিয়ে নাও, এই চাবির উত্তরাধিকারী কিয়ামত অবধি পর্যন্ত তুমি এবং তোমার বংশধরদের হাতেই থাকবে, তোমাদের কাছ থেকে আর কেউ চাবি নিতে পারবে না, যদি কেউ নেয় সে আল্লাহর কাছে জালেম বলে গণ্য হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম কাবা শরীফের চাবি দিয়ে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে মনে আশা ছিল যে নবী হলেন আমার ভাতিজা, সুতরাং তিনি কাবা শরীফের চাবি এটি হয়তো আমার কাছে সুপর্দ করবেন, কারণ এটা হলো বংশের মর্যাদা, বংশীয় মর্যাদার অন্যতম মাধ্যম কাবা শরীফের খাদেম হওয়া। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ওসমান বিন আবি তালহার হাতে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা হকদারদের তাদের হক পৌঁছে দাও, যার যার পাওনা আছে পাওনা বুঝিয়ে দাও। আজকে তো আমরা স্বামী স্ত্রীর পাওনা বুঝিয়ে দেই না, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা মোহর নির্ধারণ করেছি, ফুলসজ্জার রাতে গিয়ে স্ত্রীকে বলি যে দেখো এত টাকা আমি তোমাকে দিতে পারবো না, তুমি যদি মাপ না করে দাও তাহলে আমি তোমাকে স্পর্শ করব না। বেচারি বিপদে পড়ে গেছেন, বিপদে করে সেটি ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দেননি। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক বলেন হে স্বামীরা, খুশি মনে কোন ধরনের তালবাহানা ছাড়া, কোন ধরনের প্রেশার ক্রিয়েট করা ছাড়াই তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মহর দিয়ে দাও। এটি আমি আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করার জন্য নির্ধারণ করে দিয়েছি। এই সুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পেজে এই নির্দেশ দিয়েছেন। এরপরে আমরা নিজেদের বোনদের সম্পত্তি দেই না, আমানতের খেয়ানত করি। আমানত, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, এখানে বহুবচন আল্লাহ পাক বলেছেন। আমার দিন ধর্ম আমার কাছে আমানত, ওযু আমার কাছে আমানত, আল্লাহর রসুলের সুন্নাত আমি মুসলমানের কাছে আমানত, পর্দা পুশিদা এটি হলো আমানত, আমার ক্যারেক্টার আমার কাছে আমানত, আমার চরিত্র আমার কাছে আমানত, আমার জবান আমার কাছে আমানত, আমার কান আমার কাছে আমানত, আমার ব্রেন আমার কাছে আমানত, আমার হৃদয় আমার কাছে আমানত, আমার এই দুটি হাত আমানত, এই দশটি আঙ্গুল আমানত আমার কাছে, আমার নাসিকা আমার কাছে আমানত, আমার লজ্জাস্থান গুপ্তস্থান আমার কাছে আমানত। এগুলোর যদি আমি খেয়ানত করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কঠিন ভাবে পাকড়াও করবেন। আমানতের খেয়ানত হলো জুলম। অনুরূপ ভাবে দীন ইসলাম এবং কোরআন হাদিস ওলামাদের কাছে আমানত। ওলামায়ে কেরাম যদি এই আমানত জনগণ পর্যন্ত না পৌঁছান, আর যদি হাইড করেন অথবা স্বার্থেন্নাশী হয়ে থাকেন, স্বার্থের কারণে আয়াতের ব্যাখ্যা যদি ভুল করে থাকেন, তাহলে কেয়ামতের দিন খেয়ানতকারী হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে। ক্লায়েন্ট অ্যাকাউন্টেন্টের কাছে আমানত, সিপিএর কাছে আমানত, উকিলের কাছে তার মক্কেল হলো আমানত, তার হক প্রতিষ্ঠিত করা লাগবে, মিথ্যা কোনো হক আদায় করে দেওয়া যাবে না। রোগী ডাক্তারের কাছে আমানত, জনগণ শাসকবর্গের কাছে হলো আমানত। এই জনগণকে কোন পথে আমরা পরিচালিত করেছি কেয়ামতের দিন কঠিন জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী স্বামীর কাছে আমানত, সন্তানাদি স্বামী স্ত্রীর কাছে আমানত, অনুরূপভাবে স্বামীর সংসার, স্বামীর সন্তানাদি সম্পদাদি এগুলো হলো স্ত্রীর কাছে হলো আমানত। আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই অভিভাবক, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের এই গার্ডিয়ানশিপ সম্পর্কে তোমাদেরকে কঠিন জিজ্ঞাসাবাদ করা হবে। আল ইমা, এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের হলো অভিভাবক এবং তার এই গার্ডিয়ানশিপ নিয়ে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়া ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলা আন রাইয়াতিহা, একজন নারী তার স্বামীর সংসারের আমানতদার, সুতরাং কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আল খাদিমু রাইন ফি মালি সাইয়িদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, কর্মচারী তার কোম্পানির এবং তার চাকরি যেখানে করেন সেখানের হলো আমানতদার, সুতরাং প্রজা যারা আছে তারাও আমানতদার। যে যদি শাসক নেককার হয়ে থাকেন তাদের হুকুম মানতে হবে। সুতরাং আমানত যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাহলে দুনিয়ার থেকে সব জুলম অত্যাচার অনাচার সব দূরভূত হয়ে গেছে যাবে। আজকে দেখুন আমানত নাই। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আর দুই নম্বর হলো আল আদল ইনসাফ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন তোমরা ইনসাফের সাথে ন্যায় নীতির সাথে তোমরা বিচার পরিচালনা করবে। হকদার যেন বঞ্চিত হয়ে না যায়, আর জালেমের দৌরত্ব যেন বেড়ে না যায়। তোমরা হক প্রতিষ্ঠিত করবে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম কে নির্দেশ দেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমি তোমাকে এই জমিনের খলিফা নিয়োগ করেছি, শাসক নিয়োগ করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার ব্যবস্থা পরিচালিত করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর খবরদার নিজের মনের দাসত্ব করবে না, রিপুর গোলামি করবে না, কোন কায়েমি স্বার্থকে রক্ষা করার জন্য ভুল রায় তুমি দিবে না, ইনসাফ প্রতিষ্ঠা করো। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি এটি করো তোমরা হলো সঠিক রাস্তার থেকে পদচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবা তোমরা। আজকে পৃথিবীতে সেই ইনসাফ নাই। আজকে যা জোর যার মুল্লুক তার এই নীতিতে হলো দুনিয়া চলছে। খুনকা অজুহাতে আজকে দেশকে দেশ উজাড় করে দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষকে বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে হচ্ছে আজকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দুনিয়ার থেকে ইনসাফ আর শান্তি উঠিয়ে নিয়েছেন। স্বামীও স্ত্রীর হক আদায় করেন না, স্ত্রীও স্বামীর হক আদায় করেন না, পিতামাতা সন্তানের হক আদায় করে না, সন্তান পিতামাতার হক আদায় করি না। এই জন্য আজকে আমাদের ফ্যামিলি জীবনে সুখ নেই, ব্যক্তি জীবনে সুখ নেই। আজকে আমরা প্রতিবেশীর হক আদায় করি না, মুসলিমের হক আদায় করি না, নন মুসলিমের হক আদায় করি না, এই জন্য আজকে আমাদের সমাজেও শান্তি নেই। আজকে সারা পৃথিবীটা একটা আগ্নেয়গিরির প্রতিচ্ছবি। ধনীর কাছেও শান্তি নাই, দরিদ্রের কাছেও শান্তি নেই, শিক্ষিতের ঘরেও শান্তি নেই, অশিক্ষিতের ঘরেও শান্তি নেই। আজকে যিনি অঢের সম্পদের অধিকারী, ক্ষমতার অধিকারী, প্রতাপের অধিকারী, তার কাছেও যেমন শান্তি নেই, নিঃস্ব দরিদ্র অসহায় মানুষের ঘরেও কোনো শান্তি নেই। শান্তি যেন পৃথিবী থেকে উঠে গেছে। এর কারণ কি? এর কারণ হলো পৃথিবীতে ইনসাফ নেই এবং পৃথিবীতে আজকে আমানত নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই পৃথিবীতে শান্তি চাও, যদি সাম্য চাও, সুখ যদি চাও, তাহলে এই সুখ শান্তি দুটি বিষয়ের উপর নির্ভরশীল। বিশ্ব শান্তি আসবে দুটি বিষয়ের উপর, একটি হলো ইনসাফ আর আরেকটি হলো আমানত। প্রত্যেকটি মানুষ যদি আমিন হয়ে যায়, রাজুলুন আমিনুন, দেখুন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এক নাম হলো আমিন, আর জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসসালামের টাইটেলও আল্লাহ পাক দিয়েছেন আমিন। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন নিয়ে এসেছেন এমন একজন ফেরেশতা যিনি বিশ্বস্ত, যিনি নির্ভরশীল, যাকে বিশ্বাস করা যায়, যার উপর নির্ভর করা যায়, এমন একজন ফেরেশতা এই কোরআন নিয়ে আসছেন। সুতরাং আমাদেরকে আমানতদার হওয়া লাগবে। দেখুন কিয়ামতের দিন শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ পাক শাহাদতের মর্যাদার কারণে মাফ করে দিবেন, কিন্তু আমানত। মুসনাদে আহমদ ইবনে হাম্বাল ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছে, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরুয-যুনুব কুল্লাহা ইল্লাল আমানা, শহীদ যখন নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, জীবনের সব গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছে, ইল্লাল আমানা, আমানত আল্লাহ মাফ করেননি। কালা ইউতাল আব্দু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ ফায়ুকালু আদি আমানাতিক, তাকে বলা হবে কিয়ামতের দিন, হে শহীদ, তুমি আমানতকে পরিশোধ করো। শহীদ বলবে, রব্বুল আলামিন, আপনার জন্য আমার সবচেয়ে বেশি মূল্যবান জীবনটি আমি উৎসর্গ করে দিয়ে আসছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যে তুমি তোমার আমানতকে ফায়াকুলু ইনতালিকু ইলাল হাওবি, তুমি আমানতকে আদায় করো। ফায়াকুলু আই রব্বি কাইফা ওয়াকাদ যাহাবতু দুনিয়া, রব্বুল আলামিন আমি কিভাবে আদায় করব, আমি তো দুনিয়ার থেকে চলে আসছি, আর তো আমানত আদায় করার কোন সুযোগ নেই। ফায়াকুলু তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ইনতালিকু বিহি ইলাল হাওবিয়া, তাকে হাওবিয়া জাহান্নামের একটি বিশেষ নাম হলো হাওবিয়া, বড় ভয়াবহ জায়গা, এই হাওবিয়াতে তাকে নিয়ে যাও। ফাইনতালিকু বিহি ইলাল হাওবিয়া, তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। আবু দাউদ শরীফের একটি হাদিসে আসছে হুজুর বলেন ইয়াকুম ওয়াল খিয়ানা ফাইন্নাহা বিসাতিল বাতানা, তোমরা খেয়ানত থেকে বেঁচে থাকো, কারণ হলো এটি তোমাদের ধ্বংস ডেকে আনবে। সেই জন্য আমরা যেন আমরা মুসলমান, বিশেষ করে যারা আমরা নন মুসলিম দেশে বসবাস করি, দীন ইসলাম আমার কাছে আমানত, আমার কোন অ্যাটিচিউডের দ্বারা, আমার কোন ফাঁকিবাজির দ্বারা, আমার কোন খারাপ আচরণের দ্বারা, আমার কোন কথাবার্তার দ্বারা নন মুসলমান ভাই বোনদের সামনে যেন ইসলাম লাঞ্ছিত না হয়, ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয়। যদি আমি ইসলামকে অন্যের সামনে হে করে তুলি, প্রশ্নবিদ্ধ করে তুলি, তাহলে কিয়ামতের দিন আমাকে খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমানত এমন একটি জিনিস, হাদিস শরীফে আসছে নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন এই দুনিয়ার মাটিতে দুটি ছাগল দুটি প্রাণী পরস্পরের মাঝে গুতগুতি করেছে, একটার শিং ছিল আর একটার শিং নেই, শিং বিশিষ্ট প্রাণীটি শিং বিহীন প্রাণীকে জোরে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কিয়ামতের দিন দুটি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন, যেটির শিং ছিল না সেটিকে আজকে শিং দিবেন, আর যেটির শিং ছিল সেটিকে শিং বিহীন করে একে বলবেন যে তুমি প্রতিশোধ গ্রহণ করো। এমন একটি হলো ভয়াবহ জিনিস হলো আমানত। সেই জন্য ভাইরা বোনরা, সমস্ত ইবাদত কবুল হওয়া না হওয়া এটি হলো আমানতের উপর নির্ভরশীল। আমরা সেই জন্য আমানত রক্ষা করার জন্য চেষ্টা করব। আজকে আপনাদেরকে আমি আহ্বান করি, আমরা মুসলমান যেন মুসলমান হয়ে এদেশে বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারিত্রিক মাধুর্যতা দেখে, আমাদের ক্যারেক্টার দেখে, অনুপম আদর্শ দেখে, আমাদের সততা নিষ্ঠা, আমাদের সুন্দর ব্যবহার, আমাদের মধুর হাসি, আমাদের মুস্কি হাসি, আমাদের পরোপকারী মনোভাব দেখে যেন এদেশের যে সমস্ত সারা পৃথিবীর যারা নাকি নন মুসলমান ভাই বোনরা আছেন, তারা যেন বুঝতে পারে ইসলাম আসলে একটি শাশ্বত ধর্ম, ইসলাম একটি মানবতার ধর্ম, ইসলাম একটি ইনসাফপূর্ণ হলো ধর্ম, ইসলামই কেবলমাত্র মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠিত করতে পারে, বৈষম্য দূরীভূত করতে পারে, মানুষের হৃদয়ে শান্তি আনয়ন করতে পারে, মানুষের চক্ষুকে শীতল করতে পারে। আমরা যদি এরকম মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহর কাছে আশা করা যায় যে হাজার হাজার পথভোলা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের দিশা দিয়ে দিবেন। আর আমার কারণে যদি এরা দ্বীনের উপর যদি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এদের, তাহলে কিয়ামতের দিন আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আপনাদের সামনে আজকে পবিত্র রমাদান মাস এসেছে, এই রমাদানের রোজার কিছু বিধানাবলী আপনাদেরকে বলার চেষ্টা করব, যে রমাদানের মাঝে দিনের বেলায় কোন কোন জিনিস আমরা করতে পারব, আর কোন কোন জিনিসের দ্বারা রোজা ভেঙে যাবে, কোন কোন জিনিসের দ্বারা রমাদানের রোজা মকরু তথা হালকা হয়ে যাবে। রমাদান মাসে যে জিনিসগুলো আমরা করতে পারব, কেউ যদি ভুল ক্রমে অনাহার করে ফেলেন, বিলকুল ভুলে গেছেন যে আজকে রমাদান, রোজা আছেন, এটি ভুলে গেছেন, তিনি খেয়ে ফেলেছেন, পানি পান করেছেন, এর দ্বারা তার রমাদানের রোজার কোনো ক্ষতি হয়নি। হাদিস শরীফে আসছে, মান নাসিয়া ওয়া হুয়া সাঈমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহু। যেই ব্যক্তি রমাদানের কথা বিলকুল ভুলে গেছে, মানুষ পট থেকে উধাও হয়ে গেছে, যেটাকে বলা হয় যে কোন ধরনের সন্দেহ সংশয় নয়, বরং হল আজকে যে আমি রোজা আছি এ কথাই আমার মনে নাই, রমাদান যে শুরু হয়েছে রোজার শুরু দিক দিয়ে এরকম হয়ে থাকে, যদি এরকম ভুল বশত কেউ যদি খেয়ে থাকেন, হুজুর বলেন যে ফাল ইউতিম্মা সাওমাহু, সে যেন রোজা না নষ্ট করে, সে রোজাকে পূর্ণ করবে। ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকা, আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। এক সাহাবীর এ ঘটনা ঘটে গিয়েছিল, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খেয়ে ফেলেছি ভুলবশত, পেট পুরি খেয়েছি। হুজুর বললেন, রমাদানের রোজার কথা তো স্মরণ ছিল না? তিনি বললেন, না স্মরণ ছিল না। তখন তিনি বললেন যে আল্লাহ তোমাকে খাওয়াইছেন, আল্লাহ তোমাকে পান করিয়েছেন। এই রমাদানের রোজা রেখে আমরা আতর, সুগন্ধি, সুরমা ইত্যাদি ব্যবহার করতে পারব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইয়াকতাহিলু ওয়া হুয়া সাঈমুন, যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রমাদানের রোজা রেখে তিনি সুরমা ব্যবহার করেছেন চোখে, চোখের ড্রপও ব্যবহার করা যাবে, আই ড্রপ এটা ব্যবহার করলেও রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে যে কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে, নখ কাটা যাবে দিনের দিন, গোসল করা যাবে, রমাদানের রোজা রেখে দিনের বেলায় কারো যদি স্বপ্নদোষ হয়, এর দ্বারাও রমাদানের রোজার কোনো ক্ষতি হবে না। বুখারী মুসলিমের একটি রওয়ায়েত, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসবিহু জুনুবান ওয়া হুয়া সাঈমুন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসল ফরজ হয়েছে এমন অবস্থায়, রোজার দিনে তার উপর গোসল ফরজ হয়েছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই রোজাকে ভাঙেন নাই, তুম্মা ইগতাসিলু, এরপরে তিনি গোসল করেছেন। সুতরাং দিনের বেলায় কারো যদি স্বপ্নদোষ হয়, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। রমাদানের রোজা রেখে মিসওয়াক করা, এর দ্বারা রোজার কোনো ক্ষতি তো হয়নি, বরং হলো এটিকে সুন্নাত বলা হয়েছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সাঈমুন, হাদিস শরীফে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রোজা রেখে মিসওয়াক করেছেন। তবে আমরা যদি ব্রাশ ব্যবহার করি, তাহলে দিনের বেলায় আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারবো না। দিনের বেলায় টুথপেস্ট, মাজন, এই জাতীয় কোনো কিছু ব্যবহার করলে রমাদানের রোজা মকরু হয়ে যায়। সেই জন্য যদি মেসওয়াক না থাকে, শুধু ব্রাশ ব্যবহার করতে পারবো টুথপেস্ট ছাড়া। আরেকটি কারণ হলো অনিচ্ছাকৃত বমি করা। কারো শরীর খারাপ হয়ে গেছে, মাথা ঘুরছে, অনিচ্ছাকৃত ভাবে তার বমি হয়ে গেছে, এর দ্বারা রমাদানের রোজার কোনো ক্ষতি হয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, মান যারাআহুল কাইউ ফালাইসা আলাইহি কাদাউন, যেই ব্যক্তি মাছা চক্কর খেয়েছে, অনিচ্ছাকৃত বমি করেছেন, এই রোজা নষ্ট হয়নি, তার কোনো কাজা করতে হবে না। অমান ইস্তাকাআ আমাদান ফালইয়াকদি, যে ইচ্ছে করে মুখ ভরে বমি করেছে, মুখের ভিতর আঙ্গুল দিয়ে অথবা অন্য কোন পন্থা, ইচ্ছে করে মুখ ভরে বমি করেছে, তাহলে রোজা নষ্ট হবে। অনিচ্ছাকৃত একবার বমি করুক, দুইবার, তিনবার, পাঁচবার, দশবার বমি করলেও রমাদানের রোজার কোনো ক্ষতি হয় না। আরেকটি কথা আমাদের খুব ভালো করে জানা দরকার, রমাদানের রোজা রেখে কোনো ধরনের ইঞ্জেকশন নেওয়া যায় কিনা। ডায়াবেটিক্স রোগীকে অনেক সময় ইঞ্জেকশন নিতে হয়, অথবা অন্য কোনো অসুখের কারণে নিতে হয়, রমাদানের রোজা এর দ্বারা কোনো ক্ষতি হয় না, ইঞ্জেকশন নেওয়া বৈধ। কারণ কি, রমাদানের রোজা শুধু দুটি কারণে ভঙ্গ হয়। একটি হলো কোন কিছু ইচ্ছে করে যদি স্টমাক পর্যন্ত পৌঁছানো হয় অথবা ব্রেন দিমাগ পর্যন্ত পৌঁছানো হয় ইচ্ছে করে, তখন রমাদানের রোজা নষ্ট হয়ে যায়। ইনজেকশন মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী এ ধরনের নয়, সেই জন্য শরীয়তের ফতোয়া হলো এটি, ইনজেকশনের দ্বারা রমাদানের রোজার কোনো ক্ষতি হয় না। আরেকটি কথা আমাদের জানা দরকার যে রমাদানের রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। হ্যাঁ, রমাদানের রোজা রেখে রক্ত দেওয়া যাবে, তবে হ্যাঁ, ইচ্ছে করে এত বেশি রক্তদান করা যাবে না, ডোনেট করার জন্য, যে তিনি ডিজি ফিল করেন এবং তিনি নিজেকে দুর্বল করে ফেলেছেন, তখন এটা হলো মাকরুহ হয়ে যায়। তাছাড়া টেস্টের জন্য রক্ত দেওয়া, পেশাব দেওয়া, এর দ্বারা রমাদানের রোজার কোনো ক্ষতি হয় না। হেজামা, রমাদানের রোজা রেখে যদি হেজামা কাপিং যেটা আছে, এই আমাদের দেশের পরিভাষায় সিঙ্গা লাগানো বলা হয়, এটা রমাদানের রোজাতে কোনো ক্ষতি করে না। বুখারীর একটি রওয়ায়ত, ফাকাদ ইহতাজামান নাবিয়্যু ওয়া হুয়া সাঈমুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানের রোজা রেখে তিনি হিজামা করেছেন, তিনি হলেন ক্যাপিং করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং হিজামার ভিতরে অনেক রক্ত আসে। এই হাদিস দিয়ে প্রমাণিত, রমাদানের রোজাতে যদি কোনো ব্যক্তি যদি রক্ত দান করেন, রক্ত দেন, তাহলে এর দ্বারা রমাদানের রোজা নষ্ট হবে না। আরেকটি মাসআলা, এটি আমি মুরব্বীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শরীয়তের মাসআলাটা বুঝানোর জন্য অনেক কোশ্চিন এসেছে, এই জন্য বলছি যে স্বামী স্ত্রী যদি রমাদানের দিনের বেলায় একজন আরেকজনকে চুম্বন করেন, এর দ্বারা রমাদানের রোজা ক্ষতি হবে কিনা? এর দ্বারা রমাদানের রোজার কোনো ক্ষতি হবে না। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হলো আপন ভাগিনা, তার থেকে এই হাদিসটি বর্ণিত। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানের রোজা রেখে দিনের বেলায় তার স্ত্রীদেরকে চুম্বন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলেই হাসতে লেগেছেন। তখন ভাগিনা বলতেছেন, খালা, আমি বুঝতে পেরেছি যে এটা কোন স্ত্রী। সুতরাং যা, তবে যার নিজের উপর ভরসা নেই, তার জন্য আবার হলো মাকরুহ হবে। এই প্রশ্নটি একাধিকবার এসেছে, এই জন্য আপনাদেরকে আমি বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আশা করি দর্শক মন্ডলী। রোজা ভঙ্গের কারণ, এগুলো, এই জিনিসগুলো করা যাবে, আর কোন কোন জিনিসে রোজা নষ্ট হয়ে যায়। রোজা স্মরণ থাকা অবস্থায় পানাহার বা স্ত্রী সহবাসের দ্বারা রোজা নষ্ট হবে। রোজা শুধু নষ্টই হবে না, রমাদানের পরে কাজাও করতে হবে, ধারাবাহিক 60টি রোজা ক্ষতিপূরণ হিসাবে কাফফারা দেওয়া লাগবে। 60টি রোজা তাকে কাফফারা দেওয়া লাগবে, এই 60টির মাঝে ভাঙতে পারবে না। 59টি রাখার পরে ভেঙে ফেললেন, এরপরে একটা পুরা করব, তাহলে আবার 60টা রাখা লাগবে। ইচ্ছে করে, আমি জানি আজকে রমাদানের রোজা, জেনে বুঝে ইচ্ছে করে আমি পানাহার করলাম, স্ত্রী সহবাস করলাম। একটি প্রসিদ্ধ হাদিস আসছে, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বুড়ো সাহাবী হুজুরের কাছে এসলেন রমাদানের রোজায়। ফাকাল হালাকতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। ফাকালা ওমা আহলাকাক, হুজুর বললেন, কোন জিনিস তোমাকে ধ্বংস করলো? কালা ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, আমি রমাদানের রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি। হুজুর বললেন, হাল তাজিদু মা তু'তিকু রাকাবা, এই রমাদানের রোজা ইচ্ছে করে ভাঙলে তার কাফফারা হলো তিন ধরনের। প্রথম হলো একটি দাসকে আজাদ করতে, মুক্ত করতে হবে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি একটি দাস কিনে মুক্তি করতে পারবে? কালা লা, তিনি বললেন, ইয়া রাসূল, আমি দরিদ্র মানুষ, আমি দাস কোথা থেকে কিনব? ফাকাল হাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, আমি কি তুমি কি, হুজুর বললেন, তুমি কি ধারাবাহিক 60টি রোজা রাখতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো মানুষ, আমার হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এই বুড়া মানুষ হয়ে কি বার্ধক্য বয়সে আমি 60টা রোজা রাখতে পারি ধারাবাহিক ভাবে? এটা পারবো না আমি। এরপরে হুজুর বললেন, ফকল কল হাল তাজিদু মা তুতিমু সিত্তিনা মিসকিনান, তোমার কাছে এমন কি সম্পদ আছে যে 60 জন মিসকিনকে তুমি খাওয়াতে পারবে? কল আলা, তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নেই। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম 15 সা, 350 এক সা হয়, এই 15 সা খেজুর আঁটবে এই ধরনের একটি টুপরি বোঝাই করে, একটি ডালি বোঝাই করে খেজুর নিয়ে এলেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, এই খেজুরগুলো মানুষের মাঝে দান করে দাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিতে গলিতে আমার চেয়ে দরিদ্র কোনো সাহাবী আছে? আমার চেয়ে দরিদ্র কোনো মানুষ আছে? নবী আলাইহি সালাতু ওয়াসালাম এই সাহাবীর কথা শুনে হুজুর হেসে ফেললেন, এতটা হেসেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারি পর্যন্ত দেখা গেছে। হুজুর সহসায় এ ধরনের হাসতেন না, তিনি মুস্কি হাসি হাসতেন। মুস্কি হাসি হাসা হলো সুন্নাত। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হলো অট্টহাসি কম হাসো আর তোমরা কন্দন বেশি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সাহাবী কথা শুনে তিনি হেসে ফেললেন। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তাকে খেজুরগুলো এগিয়ে দিয়ে বললেন, নিয়ে যাও, এগুলো তোমার পরিবারের জন্য ব্যয় করো। সুতরাং ইচ্ছে করে কেউ কেউ যদি পানাহার করেন, অথবা যদি স্ত্রী সহবাস করেন দিনের বেলায়, তাহলে তার কাফফারা হবে একটি গোলাম আজাদ করা। এটি প্রথম কাফফারা, যেহেতু দাস প্রথা দুনিয়ায় নেই, এটি সম্ভব না। আর দ্বিতীয় হলো 60টি রোজা ধারাবাহিকভাবে দিতে রাখতে হবে, মাঝে বিরতি দেওয়া যাবে না, বিরতিহীন রাখতে হবে রমাদানের পরে। এটি যদি কারো সাধ্য আছে তাহলে তৃতীয় অপশনে যাওয়া যাবে না। যদি বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে এটি সম্ভব না হয়, তখন হলে 60 জন মিসকিনকে পেট পুড়ে খাওয়াতে হবে, এটি হলো তার কাফফারা। আর হাদিসে আসছে যে সারাটি জীবন যদি রোজা রাখে, রমাদানের রোজা নষ্ট করার যারা, যে সে সওয়াব থেকে, রিওয়ার্ড থেকে যে বঞ্চিত হলো, এটি আর কখনোই ক্ষতিপূরণ হবে না। সুতরাং ইচ্ছে করে পানাহার এবং স্ত্রী সহবাস করলে কাজা কাফফারা দুটি ওয়াজিব হয়। 2 নম্বর হল, শেষ রাতে সেহরি খেতে গিয়ে ধারণা করলেন যে এখনো সোবহে সাদেক হয়ে যায়নি, অন্ধকারই দেখা যাচ্ছে, তিনি খেতেই আছেন, এরপরে জানতে পারলেন যে তার এন্ডিং টাইম ওভার হয়ে গেছে, সেহরির টাইম ওভার হয়ে গেছে, এটা কিন্তু বাই মিস্টেক হয়েছে। অনুরূপ ভাবে তিনি মনে করলেন যে সূর্য অস্ত গিয়েছে, 2 মিনিট 1 মিনিট পরে তিনি ইফতার করেছেন, এরপরে জানতে পারলেন যে আমি আগে ইফতার করেছি, এই দিনের রোজা নষ্ট হয়ে গিয়েছে, কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না। কারণ কোরআনে আল্লাহ পাক বলেন, অকুলু ওয়াশরাবু, তোমরা সেহরি খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, সুবহে সাদেক পর্যন্ত, ثم اتم الصيام الى الليل, এরপরে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা রমাদানের রোজাকে কন্টিনিউ করো। তিন আরেকটি বিষয় হলো, নাকে কানে তোল অথবা ঔষধ প্রবেশ করানো, নাকের ভিতর তেল দিয়ে টেনে নিলাম, কানের ভিতর তেল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে রোজা নষ্ট হয়ে গেছে, কাজা করতে হবে, কাফফারা করা লাগবে না। হাঁপানি রোগী যারা আছেন তাদের ইনহেলার যে নেওয়া হয়, এটা রমাদানের রোজাকে নষ্ট করে দেয়, রমাদানের রোজা রাখতে পারবেন না। ইচ্ছে করে যদি কেউ মুখ ভরে বমি করে, কোনো কারণ নেই, ইচ্ছে করে বমি করল, তাহলে এর দ্বারা রমাদানের রোজা নষ্ট হবে, তার হলো কাজা করতে হবে, কাফফারা করা লাগবে না। অজু করতে গিয়ে, গোসল করতে গিয়ে কুলির সঙ্গে কেউ যদি পানি পান করে ফেলল, অসতর্কতা অবস্থায় একটু পানি ভিতরে চলে গেছে, তাহলে এদিনের রোজা নষ্ট হয়ে গেছে, ওনাকে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না, একটি রোজার বিনিময়ে একটি রোজা রাখবেন। ধূমপানের দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, যারা স্মোকার তারা যদি দিনের বেলা স্মোক করেন, সেটা ইলেকট্রনিক্স স্মোক হতে পারে অথবা রেগুলার সিগারেট হতে পারে, এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। আগরবাতির ধোঁয়া কেউ যদি নাকের ভিতর ইচ্ছে করে নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। দাঁতের ভিতর কোনো কিছু আটকে আছে আর সেটা যদি পরিমাণে বুটের দানা সম পরিমাণ হয় আর এটা যদি গিলে ফেলেছেন তাহলে এর দ্বারা রমাদানের রোজা নষ্ট হয়ে যাবে। আর রমাদানের রোজা মাকরু হয় কিছু কারণে, মিথ্যা বলার দ্বারা রোজা মাকরু হয়ে যায়। মিথ্যা বলা হারাম কিন্তু রোজাটা হবে, রোজা রেখে মিথ্যা বললে রোজা মাকরু হবে। গীবত করা হারাম কিন্তু রোজা রেখে গীবত করলে রোজাটা দুর্বল হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। কাউকে গালি গুলাস করা, ঝগড়াঝাটি করা, ফাইটিং স্বামী স্ত্রী হোক অথবা অন্য মানুষের মাঝে হোক, ঝগড়াঝাটির দ্বারা রোজা মাকরু হয়ে যায়। সারাদিন বসে বসে হারাম জিনিস দেখা, মুভি দেখলাম, নাটক দেখলাম, থিয়েটার দেখলাম, অশ্লীলতা নগ্নতা দেখলাম, ড্যান্স দেখলাম, আমরা গীতমালা দেখলাম, এগুলো দেখলে রমাদানের রোজা হলো মাকরু হয়ে যাবে। রোজায় কাতর হয়ে গেছে, বেশি ক্ষুধা লেগে গেছে, এই জন্য শুধু অস্থিরতা প্রকাশ করছে, রোজা মাকরু হয়ে যাবে। টুথপেস্ট মাজন ইত্যাদি যদি দিনের বেলায় ব্যবহার করে রোজা মাকরু হয়। রোজা যদি ফরজ গোসলও হয়, গরগল করে কুড়ি কলা, অজুর সময় গরগলিং করা, এটা হলো রোজা মাকরু হয়ে যায়। অজুর সময় নাকে পানি টানতে গিয়ে পানি ভিতরে চলে গেছে, এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি ভিতরে না যায় তাহলে এটা হলো মাকরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখলিকহা, যে রমাদানের রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ যদি তোমরা এটিকে সিরে না ফেলো, ধ্বংস করে না ফেলো। হুজুরকে জিজ্ঞেস করা হলো কিভাবে রমাদানের রোজা নষ্ট হয়ে যায়, হুজুর বললেন বিকিজবিন ওয়া গীবাতিন, গীবতের দ্বারা এবং মিথ্যা চর্চার দ্বারা রোজা রমাদানের রোজা হলো ফেটে যায়, এটা ধ্বংস করা হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। আজকে দুটি শোক সংবাদ, সেটি হলো জুবায়ের হোসাইন, নিউ ইয়র্ক সিটির বড় ফেমাস মুখ, ওনার শ্বশুর ডক্টর তৈয়ব আলী, তিনি মেডিকেল চিকিৎসক ছিলেন, 84 বছর বয়স, তিনি আজকে নিউ ইয়র্কে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব। আর জামিলুর রেজা চৌধুরী, তিনি এক্স বুয়েটের ভিসি ছিলেন, তিনি গতকালকে বাংলাদেশে ইন্তেকাল করেছেন। ওনার অগণিত অসংখ্য ছাত্র ছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই শ্রদ্ধেয় মুরব্বী যিনি পরপরের যাত্রী হয়ে গেছেন, বড় সৌভাগ্যবান দুজন ব্যক্তি যে দুজনই রমাদান মাসে দুনিয়া ত্যাগ করেছেন। অসুস্থ আছেন শাহরিয়ার মজিদ ভাই, অসুস্থ আছেন, তার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু, হাইয়িনা রাব্বানা ফিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. توفنا مسلما وألحقنا بالصالحين. إله العالمين رب العالمين তুমি যে দেখো আমরা কতকগুলি গুনাহগার বান্দাবান্দি মিলে হে আল্লাহ দীর্ঘ সময় যাবৎ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে হে আল্লাহ পবিত্র কোরআনের কিছু আলোচনা আমরা করে শুনে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, মেহরবানি করে আমাদের এই আল্লাহ তেলাওয়াত এবং এই আলোচনাকে কবুল মঞ্জুর করো। হে আল্লাহ এই আলোচনা ও তেলাওয়াতের মাঝে যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি আমরা করে থাকি মেহরবানি করে তুমি তা ক্ষমা করে দিও। এর সব হাদিয়াটুকু তাজিদের মদিনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রওজায় থারে পৌঁছে দিও। তমাম আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের আরওয়াহকে পৌঁছে দিও। ইয়া আল্লাহ যত সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আউলিয়া আল্লাহ যাকিরিন শাকিরিন সালিহিন কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহকে হাদিয়াকে পৌঁছে দিও। ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি হে আল্লাহ, আমরা অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়েছি, অনেকে আমাদের শ্রদ্ধেয় পিতাকে হারিয়েছি। পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, জীবনকে উৎসর্গ করে আজকে সেই বাঁশঝাড়ের নিচে জঙ্গলের ভিতর হে আল্লাহ, আলো নাই, বাতাস নেই, কাঁথা নেই, কম্বল নেই, হে আল্লাহ সেই কবরে শুয়ে আছেন যাদের পিতা মাতা, তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও। হে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছেন হে আল্লাহ, তাদের আরো আপাকের হাদিয়াকে পৌঁছে দিও। হে আল্লাহ কবর এমন একটি জায়গা, আজকে স্যাটেলাইট কত উন্নত হয়েছে, স্যাটেলাইট দিয়ে পানির নিচে কি আছে দেখা যায়, মাটির নিচে আল্লাহ জিনিস দেখা যায়, বাঁশঝাড়ের নিচে হে আল্লাহ আমার পিতা মাতার কবর, হে আল্লাহ এই কবরে কি হচ্ছে, কোনো কিছু দেখা বা জানার কোনো উপায় নেই আল্লাহ। সেই অন্ধকার কবর বাসী যারা হয়ে গেছেন তাদের আল্লাহ কবরের আজাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকে দুজন মাইয়েতের আমরা নাম নিয়েছি আল্লাহ, তারা বড় সৌভাগ্যবান, দুজনেই আল্লাহ মানবতার সেবায় নিজেদের জীবনকে সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ, আজকে তারা পরপরের যাত্রী হয়ে গেছেন আল্লাহ। তাদের মৃত্যুটা যেভাবে তুমি মোবারক মাসে কবুল করেছো হে আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতুল ফিরদৌসের ব্যবস্থা করে দিও হে আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও হে আল্লাহ, তুমি কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিও রব্বুল আলামিন। হে আল্লাহ, হে আল্লাহ সমকালীন বিশ্বে যে সমস্ত মানুষ করোনা রোগ এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহ কবরে চলে গেছেন, তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও হে আল্লাহ, তুমি তাদের কিয়ামতের মুসিবতের দিন শাহাদতের হে আল্লাহ মর্যাদা দিয়ে শহীদদের কাতারভুক্ত করে উঠায়ো রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ তাদের সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো হে আল্লাহ। শাহরিয়ার মজিদ ভাই অসুস্থ আরো লক্ষ লক্ষ নারী পুরুষ পৃথিবীর আনাচে কানাচে অসুস্থ আছেন, এলাহাল আলামিন রব্বুল আলামিন তুমি তাদেরকে হে আল্লাহ সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহাল আলামিন রব্বুল আলামিন হে আল্লাহ তুমি একমাত্র প্রভু হে আল্লাহ, যার কাছে আমরা সাহায্য চাই হে আল্লাহ, তুমি একমাত্র প্রভু যে অসহায় মানুষকে সাহায্য করতে পারে হে আল্লাহ, অসুস্থ মানুষকে ভালো করে দিতে পারে, গুনাহগারকে ক্ষমা করে দিতে পারে হে আল্লাহ, মুজরিমিনদের অপরাধকে মাফ করে দিতে পারে, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই, আমরা আর কারো কাছে সাহায্যও চাই না, আর কারো কাছে প্রার্থনাও করি না, আর কারো কাছে ভিক্ষাও চাই না, তোমার কাছে আমরা আল্লাহ প্রার্থনা করি আল্লাহ, তুমি আমাদেরকে মেহরবানি করে আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকী বানিয়ে দাও আল্লাহ, তুমি আমাদের ঈমানে মজবুতি দান করো আল্লাহ, আসহাবে কাহাফের সাতজন যুবকের ঈমানকে যেভাবে তুমি মজবুত করে দিয়েছিলা হে আল্লাহ, আমাদের অন্তরকেও এই পৃথিবীর বৈরী পরিবেশে আল্লাহ সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দাও হে আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকী বানিয়ে দাও, উচ্চ শিক্ষিত বানিয়ে দাও, সারা পৃথিবী আজকে যে অশান্তির আগ্নে গিরির মতো হে আল্লাহ, হে আল্লাহ পৃথিবী আজকে দেখা দিয়েছে রব্বুল আলামিন, তুমি এই অশান্ত মায় পৃথিবীকে হে আল্লাহ অশান্তি দূর করে শান্তির হাওয়াকে পৃথিবীবাসীর জন্য আম করে দাও হে আল্লাহ, ন্যায় ইনসাফকে পৃথিবীবাসীর জন্য হে আল্লাহ তুমি আম করে দাও হে আল্লাহ, আমরা যেন হে আল্লাহ প্রত্যেকের উপরে আল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, প্রত্যেকের আমানত এবং হক যেন আদায় করতে পারি সে তৌফিক তুমি দান করো হে আল্লাহ, পৃথিবীতে যত স্বামীগণ আছেন স্ত্রীদের হক আদায় করার তৌফিক দান করো, স্ত্রীগণকে স্বামীর হক আদায় করার তৌফিক দান করো, পিতা মাতাকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করো, সন্তানদেরকে পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন। হে আল্লাহ জুলুমবাজ হিসাবে হে আল্লাহ, মুজরিমিন হিসাবে, পাপি হিসাবে আমাদেরকে কবর দেশে নিও না, ইলাহাল আলামিন এই রমাদানকে আমাদের জন্য কবুল মঞ্জুর করে দাও, এই রমাদানকে আমাদের প্রত্যেকের জন্য গুনামাপের রমাদান বানিয়ে দাও হে আল্লাহ, তুমি মেহরবানি করে হে আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল মঞ্জুর করো আল্লাহ, রমাদানের হক আদায় করে আমরা কেউ রোজা রাখতে পারিনি, যত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তুমি ক্ষমা করে দিও হে আল্লাহ, আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের কোরআন, আমাদের তারাবি, আমাদের হে আল্লাহ টুটা ফাটা ইবাদত গুলোকে তুমি মেহরবানি করে আল্লাহ কবুলে মঞ্জুর করো। ইয়া আল্লাহ, ওই ধরনের ইবাদত করার তৌফিক আমাদেরকে দিও যা তুমি দিয়েছিলে সাহাবাই কেরামকে, আউলিয়া আল্লাহকে, নবী আলাইহি সালাতু ওয়াসসালামকে। ওই ধরনের ডিভোটেড হয়ে ইখলাসের সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের মহতারাম মিন্টু ভাইয়ের আব্বা আম্মাকে ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দিও, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা পড়তে হো তোমার কোরআনের বাণী শোনার জন্য চাতকীর মতো বসে থাকেন, ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে কিয়ামতের মুসিবতের দিন কোরআনকে প্রত্যেকের জন্য শাফাতকারী আল্লাহ বানিয়ে দিও, কোরআনকে প্রত্যেকের জন্য সপক্ষের দলিল বানিয়ে দিও। কোরআন যেন কারো বিপক্ষে আল্লাহ সাক্ষী দিয়ে জাহান্নামে পৌঁছে না দেয় তুমি হেফাজত করো রব্বুল আলামিন। বাকি রোজাগুলি রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি ছাড়া আর কাকে কো বলবো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে আবার তোমার ঘর মসজিদে ফিরিয়ে নাও। আমরা রমাদানের ইয়া আল্লাহ আনন্দ ঘন সেই ইয়া আল্লাহ মুহূর্তগুলো দেখতে চাই। ইয়া আল্লাহ, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক কাতারে দাঁড়িয়ে তোমার কোরআন শুনতে চাই, তোমার গুণগান গাইতে চাই। ইয়া আল্লাহ, তোমাকে সিজদা করতে চাই, তোমাকে রুকু করতে চাই, কিয়াম করতে চাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ভাতৃত্ব বোধের একটি অন্যতম মাধ্যম রমাদানের ইফতার একসাথে করা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। ইয়া আল্লাহ, তুমি তোমার ঘরের ইবাদত বন্দেগীর নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করো না। ইয়া আল্লাহ, তোমার ঘরের তাওয়াফ থেকে আমাদেরকে মাহরুম করো না। তোমার নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করো না। ইয়া আল্লাহ, তুমি আমাদের মেহরবানি করে আল্লাহ আবারও তোমার ঘরে ফিরিয়ে নাও। ইয়া আল্লাহ, তোমার কাছে ফিরিয়ে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তমাম দুনিয়ার মসজিদ গুলোর দরজাকে তুমি আবার খুলে দাও। ইয়া আল্লাহ, সামনে ইয়া আল্লাহ এতেকাফের সময় আসছে। ইয়া আল্লাহ, তুমি কুন ফায়াকুন বললে, ইচ্ছে করলে এই পৃথিবীর থেকে অশান্তি উঠে যায়, এই বালা উঠে যায়। ইয়া আল্লাহ, তুমি এই বালা দুনিয়ার থেকে আল্লাহ তুমি উঠিয়ে নাও। ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, তুমি আমাদের দোয়াগুলোকে কবুলে মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। টরেন্ট এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় আজকে ইফতার হলো 8:19। ইনশাআল্লাহ আপনারা যারা লাইনে আছেন ইফতার প্রস্তুত করেন এবং আপনারা রেগুলার লাইনেই থাকেন, আজকে ইনশাআল্লাহ মাগরিবের আজান আপনারা শুনতে পাবেন। ইনশাআল্লাহ আপনারা মাগরিবের আজান শুনতে পাবেন। আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা লাইনে আছেন লাইন অন রাখেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, ইনশাআল্লাহ আজান শুনে আপনারা ইফতার করবেন ইনশাআল্লাহ। আজ থেকে প্রত্যহ আপনার ঘরে আপনাদের ঘরে মাগরিবের আজান পৌঁছে দেওয়া হবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ